আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে স্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে শূন্য পদে প্রায় 1,500 লোক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার অসহযোগিতার কারণে রাজ্যের প্রায় 10 লক্ষ পরিবার বা 50 লক্ষ মানুষ জল জীবন মিশন প্রকল্পের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছে। ওয়াকফ আইন নিয়ে রাজ্য বিধানসভায় আনা প্রস্তাবের ওপর আজও আলোচনা চলবে। প্রধানমন্ত্রী আজ নতুন 3টি ফৌজদারি আইন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে কর ভাগাভাগি সহ বিভিন্ন বিষয়ে ষোড়শ অর্থ কমিশনের সদস্যরা আজ রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসছেন। প্রবীণ সিপিআই এর নেতা হাওড়া পুর নিগমের প্রাক্তন মেয়র সতীশ চক্রবর্তী প্রয়াত। ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব কেটে গিয়ে রাজ্যে আজ থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা। আসছে বিস্তারিত খবরে। রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে স্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে শূন্য পদে প্রায় 1,500 লোক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে গতকাল বিধানসভায় রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়। এর মধ্যে 64 জন পরিবেশ বন্ধু সহ মোট 700 জন পুর দপ্তরে এবং চুক্তিভিত্তিক ও স্থায়ী কর্মচারী মিলিয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে 583 জন জুনিয়র ইঞ্জিনিয়ার নেওয়া হবে। এছাড়া গোটা রাজ্যের প্রতিটি মহকুমার সমস্ত পুলিশ এলাকায় একজন করে আইনজীবী নিয়োগ সংক্রান্ত প্রস্তাবও বৈঠকে গৃহীত হয়েছে। ডিভিসি রেল সহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার অসহযোগিতার কারণে রাজ্যে প্রায় 10 লক্ষ পরিবার বা 50 লক্ষ মানুষ জল জীবন মিশন প্রকল্পের বাড়ি বাড়ি পানীয় জলের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। বিধানসভা থেকে সংশ্লিষ্ট দপ্তর ও জেলাশাসকদের সঙ্গে ওই প্রকল্পের অগ্রগতি নিয়ে বৈঠক করেন তিনি। সেখানে বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরে কেন্দ্রীয় সংস্থাগুলির বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন তিনি। অবিলম্বে ওইসব সংস্থার সঙ্গে বৈঠক করে সমস্যা সমাধানের জন্য তিনি মুখ্যসচিব মনোজ পান্তকে নির্দেশ দেন। এই প্রসঙ্গে দামোদর ভ্যালি কর্পোরেশনের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেছেন, ডিভিসি শুধু বন্যার জল ছাড়তে জানে, খাবার জল দেয় না। তাদের জন্য প্রায় 4 লক্ষ পরিবার পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। জল চুরি রুখতেও কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন তিনি। এখন থেকে প্রতি সপ্তাহে সোমবার জল প্রকল্পের অগ্রগতি তিনি নিজে খতিয়ে দেখবেন বলেও মুখ্যমন্ত্রী জানান। ওয়াকফ আইন নিয়ে রাজ্য বিধানসভায় আনা প্রস্তাবের ওপর আজও আলোচনা চলবে। গতকাল আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, একটিমাত্র সম্প্রদায়ের ওপর বিরাগের কারণে ওয়াকফ সম্পত্তি আইনের সংশোধনী আনা হয়েছে। সব ধর্মাবলম্বীদের তাদের নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। সংশোধনী বিলের বিরোধিতা করে মুখ্যমন্ত্রী আরো বলেন, কোন একটি ধর্মকে পছন্দ করি না বলে বিভেদ করা উচিত নয়। রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের জন্য কাজ করতে হবে। এরাজ্যে ধর্মের ভিত্তিতে বিভেদ করা হয় না বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। এই প্রসঙ্গে তিনি বলেন, সংখ্যাগুরুদের সর্বদাই সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করা উচিত। অন্যদিকে সংখ্যালঘুদেরও তাদের সম্মান করা দরকার বলে তিনি মন্তব্য করেন। বিলটি উত্থাপনের আগে বিরোধী রাজনৈতিক দল সহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করা উচিত ছিল বলে মুখ্যমন্ত্রী অভিমত প্রকাশ করেন। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় গতকাল ওয়াকফ সম্পত্তি আইনের ওই সংশোধনী বিলটি সভায় উত্থাপন করেন। আলোচনায় অংশ নেন মন্ত্রী ব্রাত্য বসু, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ প্রমুখ। রাজ্যের চাহিদা মিটলে তবেই অন্য রাজ্যে আলু পাঠানোর অনুমতি দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফের স্পষ্ট জানিয়েছেন। রাজ্যে আলু ও পেঁয়াজের মূল্য বৃদ্ধি নিয়ে বিধানসভায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, আলু উৎপাদনে রাজ্যে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে থাকলেও কিছু ব্যবসায়ী তা বাইরে পাঠিয়ে দিচ্ছে। পেঁয়াজের ক্ষেত্রেও সম্প্রতি এই প্রবণতা দেখা যাচ্ছে। ভিন রাজ্যে আলু ও পেঁয়াজ পাঠানোর ক্ষেত্রে রাজ্যের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। কৃষি বিপণন মন্ত্রী বেচারাম বান্না বিধানসভার বাইরে সাংবাদিকদের বলেন, হিমঘরগুলিতে বর্তমানে 6,02,000 মেট্রিক টন আলু মজুত রয়েছে। চলতি বছরের বাকি দিনগুলিতে রাজ্যের চাহিদা মেটানোর পক্ষে যা যথেষ্ট, কৃত্রিমভাবে চাহিদা সৃষ্টি করার জন্য 40 জন ব্যবসায়ীকে চিহ্নিত করা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সফলভাবে প্রযুক্ত তিনটি নতুন ফৌজদারি আইন, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও সাক্ষ্য অধিনিয়ম জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। বর্তমান সমাজের প্রয়োজন অনুযায়ী দেশের বিচার ব্যবস্থাকে আরও স্বচ্ছ, কার্যকরী ও গ্রহণযোগ্য করে তুলতে চলতি বছর পয়লা জুলাই থেকে নতুন এই ফৌজদারি আইনগুলি দেশজুড়ে বলবৎ হয়েছে। চণ্ডীগড়ে এই উপলক্ষে শাস্তি থেকে ন্যায় বিচার শীর্ষক এক অনুষ্ঠানে আইনগুলির বাস্তব প্রয়োগ ব্যাখ্যা করা হবে। কেন্দ্র রাজ্য সরকারের মধ্যে কর, রাজস্ব ভাগাভাগির হার, প্রাথমিক চিকিৎসা, পানীয় জল খাতে অর্থ মঞ্জুরি সহ বিভিন্ন বরাদ্দ সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে কেন্দ্রের ষোড়শ অর্থ কমিশনের সদস্যরা রাজ্যে আসছেন। কমিশনের প্রতিনিধিরা আজ মুখ্যসচিব মনোজ পান্ত, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অর্থসচিব প্রভাত মিশ্রর সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। পঞ্চদশ অর্থ কমিশন রাজ্যের জন্য যে অর্থ বরাদ্দ করেছিল তার হিসেব নিয়েও সেখানে কথা হতে পারে। পরে এক সাংবাদিক বৈঠকেরও ডাক দেওয়া হয়েছে। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার নীতি আয়োগের প্রাক্তন ভাইস চেয়ারম্যান অরবিন্দ পানাগারিয়ার নেতৃত্বে পাঁচ সদস্যের যে ষোড়শ অর্থ কমিশন গঠন করেছে, আগামী অক্টোবর মাসের মধ্যে তাদের সুপারিশ পেশ করতে বলা হয়েছে। 2026-27 অর্থ বছর থেকে সেই সুপারিশ কার্যকর হবে। পিএম পোষণ প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির কেন্দ্রীয় নোটিশের ভিত্তিতে রাজ্য ম্যাচিং অর্ডার প্রকাশ করেছে। সেই অনুযায়ী বালভাটিকা এবং প্রাইমারির ক্ষেত্রে মাথাপিছু বর্ধিত অর্থের কেন্দ্রীয় সরকার 3.71 টাকা ও রাজ্য সরকার 2.48 টাকা বরাদ্দ করেছে। আপার প্রাইমারির ক্ষেত্রে মাথাপিছু বর্ধিত অর্থে কেন্দ্রীয় সরকার 5.57 টাকা ও রাজ্য সরকারের 3.72 টাকা বরাদ্দ করা হয়েছে। উল্লেখ্য, পিএম পোষণে গত 27 নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বালভাটিকা এবং প্রাথমিকের ক্ষেত্রে মাথাপিছু 5.45 টাকা থেকে বেড়ে 6.19 টাকা এবং উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে মাথাপিছু 8.17 টাকা থেকে বেড়ে 9.29 টাকা করা হয়। আবাস যোজনার তালিকায় নাম না থাকায় জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের গাদং 1 নম্বর পঞ্চায়েতে পূর্ব ডাঙাপাড়ার বাসিন্দা 84 বছরের ধনেশ্বর রায় তার স্ত্রীকে নিয়ে ধূপগুড়ি বিডিও অফিসে ধর্নায় বসেছেন। এই বয়সেও ভ্যান রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করা ধনেশ্বর বাবুর অভিযোগ। তালিকায় তার নাম থাকা সত্ত্বেও তা কেটে দেওয়া হয়েছে। কেন নাম কেটে দেওয়া হল তা জানতেই তিনি বিডিওর দ্বারস্থ হয়েছেন। বিডিও সঞ্জয় প্রধান অবশ্য জানিয়েছেন, গাইডলাইন মেনেই সব করা হয়েছে। অন্যদিকে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে পুরুলিয়ার হুড়ার দলদলি গ্রাম পঞ্চায়েতে গতকাল নাগরিক মঞ্চের সদস্যরা বিক্ষোভ দেখান। ন্যায্য প্রাপকদের নাম তালিকায় সংযোজনের দাবি তোলার পাশাপাশি তাদের অভিযোগ, ওই তালিকায় শাসক দলের মদতে অযোগ্যরা সরকারি বাড়ি পেয়েছেন। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেস পরিচালিত হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রসেনজিৎ মাহাতো বলেছেন, সমস্ত নির্দেশিকা মেনেই তালিকা তৈরি করা হয়েছে। মাজা নদী সংস্কার, সরকারি জলাশয়ের নিলাম বন্ধ করে তা ক্ষুদ্র মৎস্যজীবীদের ব্যবহারের শর্ত প্রদান, সব নদী দূষণমুক্ত করাসহ 13 দফা দাবি নিয়ে ক্ষুদ্র ও প্রান্তিক মৎস্যজীবীদের সংগঠন দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম ফ্রেজারগঞ্জ থেকে ফারাক্কা জলপথে নৌপ্রচার অভিযান শুরু করেছে। মৎস্যজীবী অধিকার যাত্রার গতকাল ছিল 7ম দিন। বিকেলে কলকাতায় পৌঁছে প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে সংগঠনের সম্পাদক মিলন দাস বলেন,
নদীতে দূষণ বন্ধ করতে হবে। নদী, সমুদ্রে, জলাশয়ে মৎস্যজীবীদের সমষ্টিগত অধিকার তথা সমষ্টিগত পাট্টা দিতে হবে। ট্রলিং সহ সমস্ত ধরনের ধ্বংসাত্মক মৎস্য শিকার বন্ধ করতে হবে। এবং এই যে গঙ্গা পথ, যে পথে আমরা চলেছি, ব্যাপক পরিমাণে জাহাজ চলাচল হচ্ছে, এর ফলে তাদের জাল ছিঁড়ে দেওয়া হচ্ছে, তাদেরকে ক্ষতিপূরণ দেয় না, দেনার দায়ে তারা জর্জরিত। সে কারণে আমরা রাজ্য সরকারকেও বলছি যে আপনারা জলের অধিকারের জন্য আইন তৈরি করুন।
প্রবীণ সিপিআইএম নেতা, হাওড়া পুর নিগমের প্রাক্তন মেয়র সদস্য চক্রবর্তী প্রয়াত, গত সন্ধ্যায় অশীতিপর এই নেতা সালকিয়ায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কিছুদিন ধরেই তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে রাজনীতিতে যোগদান সদস্য চক্রবর্তীর। 1963 সালে তিনি সিপিআইএম এর সদস্যপদ লাভ করেন। 1971 দলের হাওড়া জেলা কমিটি এবং 1979 জেলা সম্পাদক মন্ডলীর সদস্য নির্বাচিত হন। 1989 থেকে 1998 সাল পর্যন্ত তিনি ছিলেন হাওড়া পুর নিগমের মেয়র। 1989 থেকে 2009 পর্যন্ত হাওড়া সদর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন। দলীয় সূত্রে জানা গেছে, আজ সকালে তার মরদেহ সিপিআইএম এর জেলা সদর দপ্তরে নিয়ে যাওয়া হবে। সেখানে জনগণের শেষ শ্রদ্ধা নিবেদনের পর সালকিয়ার ত্রিপুরা রায় লেনে দলীয় কার্যালয় হয়ে তা নিয়ে যাওয়া হবে বাঁধাঘাটে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহর লাগোয়া সুভাষগঞ্জ এলাকায় ট্রেনে কাটা পড়ে প্রাক্তন পুলিশ কর্তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। শম্ভু পাল নামে বছর 62 ওই প্রাক্তন পুলিশ কর্তার ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। নদিয়ার চাকদার শিমুরালিতে একটি ভোজ্য তেলের গোডাউনে হানা দিয়ে জেলা এনফোর্সমেন্ট বিভাগ বিপুল পরিমাণে ভেজাল সর্ষের তেল বাজেয়াপ্ত করেছে। মালিক সন্তোষ কুমার সেনকেও গ্রেপ্তার করা হয়েছে। ঘূর্ণিঝড় ফেনজলের পরোক্ষ প্রভাব কেটে গিয়ে রাজ্যে আজ থেকে আকাশ পরিষ্কার হবে, তাপমাত্রাও নামবে বলে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে। সপ্তাহান্তে জাঁকিয়ে শীত পড়তে পারে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস গত সন্ধ্যায় আকাশবাণীকে জানান,
দক্ষিণবঙ্গের কিছু জেলাতে মূলত উপকূল অঞ্চলের জেলাগুলিতে মেঘলা আকাশ, কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে মূলত আংশিক মেঘলা আকাশ, আগামী 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি কাছাকাছি। এই বাতাসের যেটা প্যাটার্ন রয়েছে এটা পরিবর্তন হবে এবং উত্তর পশ্চিম বা উত্তর দিক থেকে শুষ্ক বাতাস এবং ঠান্ডা বাতাস প্রবেশ করার সম্ভাবনা থাকবে, তার জন্যই আগামী দুদিনের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে।
আইএসএল ফুটবলে মোহামেডান স্পোর্টিং 1-3 গোলে জামশেদপুর এফসির কাছে পরাজিত হয়েছে। জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে গতকাল এই জয়ের সুবাদে জামশেদপুর 9 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে উঠে এসেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।